चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
हरे कृष्ण नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देश तारिणे वंछाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण श्री चैतन्य चरितामृत अध्ययनेर प्रारम्भे आमि आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री लाभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर कृपा अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीम जय पताक स्वामी शिल गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে সকলের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা একাদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা বিষয়বস্তুর ৫২ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। হরি বল। তেহ প্রেমাধীন তোমার প্রেম গাঢ়তর অবশ্য করিবেন কৃপা তোমারই উপর। শুদ্ধ প্রেমের দ্বারাই কেবল তার অনুবর্তী হওয়া যায় আর তার প্রতি তোমার প্রেম অত্যন্ত গভীর, তাই নিঃসন্দেহে তিনি তোমাকে কৃপা করবেন। এই ধরনের দৃঢ় সংকল্পই ভগবত ভক্তির প্রথম যোগ্যতা। যে কথা ছিল রূপ গোস্বামী তার উপদেশামৃতের তৃতীয় শ্লোকে বলেছেন, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। প্রথমে দৃঢ় সংকল্প নিয়ে দৃঢ় বিশ্বাস পরায়ণ হতে হবে। ভগবৎ ভক্তিতে যুক্ত হলে এই বিশ্বাস বজায় রাখতে হবে, তাহলেই শ্রীকৃষ্ণ তাঁর সেবায় তুষ্ট হবেন, গুরুদেব কৃষ্ণ ভক্তির পন্থা প্রদর্শন করতে পারেন। শিষ্য যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অবিচলিতভাবে সেই পন্থা অনুসরণ করে, তাহলে সে অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে, শাস্ত্রে তা প্রতিপন্ন হয়েছে। তথাপি কহিয়ে আমি এক উপায়, এই উপায় কর প্রভু দেখিবে যাহাই। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তবু আমি একটি উপায় স্থির করেছি যাতে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে পার। রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া রথ অগ্রে নিত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্প উদ্যানে করিবেন প্রবেশ, সেই কালে একলে তুমি ছাড়িরা যবেশ। কৃষ্ণ রাস পঞ্চধ্যায় করিতে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। বাহ্য জ্ঞানে নাহি সে কালে কৃষ্ণ নাম শুনি, আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। রথযাত্রা দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন। তারপর প্রেমাবেশে তিনি পুষ্পোদ্যানে প্রবেশ করবেন। তখন তুমি একা তোমার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ রাস পঞ্চ অধ্যায় গাইতে গাইতে একা গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরবে। আর সেই সময় মহাপ্রভু বাহ্য জ্ঞান থাকবে না, তখন কৃষ্ণ নাম শুনে তোমাকে বৈষ্ণব জেনে তিনি তোমাকে আলিঙ্গন করবেন। শ্রীল প্রভুপাদ বলেছেন যে বৈষ্ণব সর্বদাই অপর বৈষ্ণবকে পারমার্থিক পথে অগ্রসর হতে সাহায্য করেন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপ রুদ্রকে একজন শুদ্ধ ভক্ত বলে চিনতে পেরেছিলেন। মহারাজ সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে মহাপ্রভুর দর্শন লাভ করতে সাহায্য করার চেষ্টা করেছিলেন। বৈষ্ণব সর্বদাই সহানুভূতিশীল, বিশেষ করে তিনি যখন কোনো ভক্তকে অত্যন্ত দৃঢ় সংকল্প দৃঢ়ব্রত হতে দেখেন, তাই সার্বভৌম ভট্টাচার্য মহারাজকে এভাবে সাহায্য করতে প্রস্তুত ছিলেন। রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ প্রভু আগে কহিতে প্রভুর ফিরি গেল মন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপ রুদ্রকে বললেন, রামানন্দ রায় আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপ রুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে রামানন্দ রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব পরিবর্তন হয়। মহাপ্রভু ইতিমধ্যে ঘোষণা করেছিলেন যে মহারাজ যেহেতু ভক্তদের সেবা করেছিলেন, তাই কৃষ্ণ তাকে অবশ্য কৃপা করবেন। এইভাবে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। প্রথমে অবশ্যই ভক্তের কৃপা লাভ করতে হয়, তাহলে কৃষ্ণের কৃপা আপনা থেকেই নেমে আসে। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদান নগতি কুতোপি। তাই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করা, যার কৃপায় কৃষ্ণের কৃপা লাভ হয়। তাই সাধারণ মানুষকে সর্বপ্রথমে গুরুদেবের অথবা ভক্তের সেবা শুরু করতে হয়, তারপর ভক্তের কৃপায় ভগবান সন্তুষ্ট হন। ভগবত ভক্তের চরণরেণু মস্তকে ধারণ না করলে ভক্তি মার্গে অগ্রসর হওয়া কোনো সম্ভাবনাই থাকে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায় ৩২ নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছেন, নৈশাম মতিস্তাবত উরুক্রমাঘ্রিম স্পৃশতি অনর্থ অপগম যদর্থ মহীয়সাং পাদ রজু অভিষেকম নিষ্কিঞ্চনানাঙ্গন বৃণীত যাবত। যতদিন মানব দিগের মতি নিষ্কিঞ্চন ভগবত ভক্তগণের পদরেণুর দ্বারা অভিষিক্ত না হয়, ততদিন অনর্থ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে স্পর্শ করতে পারে না। শুদ্ধ ভক্তের শরণাগত না হলে পরমেশ্বর ভগবানকে জানা যায় না। মহারাজ প্রতাপ রুদ্র, রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়েরই সেবা করেছিলেন। এইভাবে তিনি শুদ্ধ ভক্তের শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করেছিলেন এবং তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে সক্ষম হয়েছিলেন। শুনি গজপতির মনে সুখ উপজিল প্রভুরে মিলিতে মন্ত্রণা দৃঢ় কইল। সার্বভৌম ভট্টাচার্যের পরিকল্পনা শুনে মহারাজ প্রতাপ রুদ্রের হৃদয়ে গভীর আনন্দের উদয় হল। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি সেই উপায় অবলম্বন করবেন বলে স্থির করলেন। স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে ভট্ট কহে তিন দিন আছয়ে যাত্রারে। মহারাজ প্রতাপ রুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, জগন্নাথ দেবের স্নান যাত্রা আর কতদিন বাকি আছে? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আর মাত্র তিন দিন বাকি আছে। রাজারে প্রভু দিহা ভট্ট গেলা নিজালয় স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। রাজাকে প্রবোধ দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। স্নান যাত্রা দেখে মহাপ্রভু মহাসুখ পেলেন, কিন্তু জগন্নাথ দেবের অনবসরকালে তিনি গভীরভাবে তার বিরহ বেদনা অনুভব করলেন। তাৎপর্য, জগন্নাথ দেবের স্নান যাত্রার পর রথযাত্রার ঠিক 15 দিন আগে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ নতুন করে রঞ্জিত করা হয় এবং সেই 15 দিনের মধ্যে জগন্নাথ দেবের দর্শন হয় না, সে সময়ে বলা হয় অনবসর কাল। প্রতিদিন বহু লোক মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যান এবং তাদের কাছে এই অনবসর এর সময় জগন্নাথ দেবকে দর্শন না পাওয়া অসহ্য বেদনাদায়ক। সেই সময় চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন না পেয়ে গভীর বিরহ বেদনা অনুভব করেছিলেন। গোপী ভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, আলাল নাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। কৃষ্ণ বিরহে ব্রজগোপিকারা বিরহ অনুভব করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের বিরহে সেইভাবে ব্যাকুল হয়েছিলেন, তাই তিনি সবাইকে ছেড়ে একা আলালনাথে চলে গিয়েছিলেন। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌড় হইতে ভক্ত আইসে কইল নিবেদন। পরে ভক্তরা আলালনাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে গৌড় থেকে ভক্তরা পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজা ঠাই কহিলে নগিয়া। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন। তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু ফিরে আসার সংবাদ দিলেন। হেন কালে আইলা তথা গোপীনাথ আচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শুন ভট্টাচার্য। গৌড় হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত স মহাভাগবত। নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান, তা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপ রুদ্র যখন একত্রে ছিলেন সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, গৌড় থেকে 200 বৈষ্ণব আসছেন, তারা সকলে মহাপ্রভুর ভক্ত আর মহাভাগবত। তারা সকলে নরেন্দ্র স্বরূপের এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলের জন্য বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে। জগন্নাথপুরীতে যেখানে নরেন্দ্র সরোবর এখনও বিদ্যমান সেখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব হয়। গৌড়বঙ্গের ভক্তরা এখনও জগন্নাথপুরীতে গিয়ে সর্বপ্রথমে ওই নরেন্দ্র সরোবরে স্নান করেন এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে তারা হাত পা ধুয়ে নেন। রাজা কহে পড়িছাকে আমি আজ্ঞা দিব, বাসা দি যে চাহিয়ে পড়িছা সব দিব। সেই কথা শুনে রাজা বললেন, আমি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পড়িছাকে আদেশ দেব, তাঁদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তাঁর ব্যবস্থা করতে। মহাপ্রভুর গণযত আইল গৌড় হইতে, ভট্টাচার্য একে একে দেখা হো আমাতে। সার্বভৌম ভট্টাচার্য দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত ভক্তরা গৌড় দেশ থেকে এসেছেন তাদের সকলকে আপনি আমাকে একে একে দেখান। ভট্ট কহে অট্টালিকায় কর আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবে দর্শন। আমি কাহা নাহি চিনি চিনিতে মন হয়, গোপীনাথ আচার্য সবারে করাবে পরিচয়। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন, তাহলে চলুন আমরা অট্টালিকার উপরে যাই, গোপীনাথ আচার্য সকলকে চিনেন, তিনি তাদের পরিচয় প্রদান করবেন। আমি কাউকে চিনি না, যদিও তাদের দেখতে আমারও খুব ইচ্ছা হয়। গোপীনাথ আচার্য যেহেতু সকলকে চিনেন তাই তিনি তাদের পরিচয় দান করবেন। এত বলি তিনজন অট্টালিকায় চড়িল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল। তখন তারা তিনজন প্রাসাদের চূড়ায় উঠলেন এবং গৌড়বঙ্গ থেকে সমাগত সমস্ত বৈষ্ণবর তখন তাদের নিকটে এলেন। দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। স্বরূপ দামোদর এবং গোবিন্দ এই দুইজন তখন মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথ দেবের প্রসাদী মালা এবং নিয়ে বঙ্গদেশ থেকে আগত সেই সমস্ত বৈষ্ণবদের কাছে যাচ্ছিলেন। প্রথমে তো মহাপ্রভু পাঠাইল দুহারে, রাজা কহে এই দুই কুন চিনা হো আমারে। শ্রীচৈতন্য মহাপ্রভু এদের দুইজনকে আগে পাঠিয়েছিলেন, তাদের দেখে রাজা জিজ্ঞাস করলেন এরা দুজন কে, দয়া করে এদের পরিচয় দান করুন। ভট্টাচার্য কহে স্বরূপ দামোদর মহাপ্রভুর হইহ দ্বিতীয় কলেবর, দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহ দুহা দিয়া মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। সার্বম ভট্টাচার্য বললেন ইনি হচ্ছেন স্বরূপ দামোদর, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আর দ্বিতীয় জন হচ্ছেন গোবিন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। এদের দুজনকে দিয়ে মহাপ্রভু গৌড় থেকে আগত বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করার জন্য মালা পাঠিয়েছেন। আদৌ মালা অদ্বৈতেরে স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারে দিল। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালাটি দিলেন। তবে গোবিন্দ দণ্ডবত কইল আচার্যেরে, তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ডবত প্রণীতি নিবেদন করলেন, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তার পরিচয় জিজ্ঞাস করলেন। দামোদর কহে ইহার গোবিন্দ নাম ঈশ্বর পুরী সেবক অতি গুণবান, প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন ইনি গোবিন্দ, পূর্বে ইনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন, ইনি অত্যন্ত গুণবান, শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হবার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা করতে, তাই মহাপ্রভু একে তার কাছে রেখেছেন। রাজা কহে যারে মালা দিল দুইজন আশ্চর্য তেজ বড় মহান্ত কহ কোন জন। রাজা জিজ্ঞাস করলেন স্বরূপ দামোদর এবং গোবিন্দ যাকে মালা দিলেন তিনি কে, তার দেহ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত, তিনি নিশ্চয় কোনো মহাপুরুষ হবেন, দয়া করে আপনি বলুন ইনি কে। আচার্য কহে ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্য পাত্র সর্বশিরুধার্য। গোপীনাথ আচার্য বললেন ইনার নাম অদ্বৈত আচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ইনাকে মান্য করেন এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহ পণ্ডিত গদাধর, আচার্য রত্ন ইহ পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহ পণ্ডিত ইশঙ্কর, এই মুরারি গুপ্ত ইহ পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহ ভুবন পাবন, এই হরিভট্ট এই শ্রীনৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ, গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ, তিনি ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। ইনি শ্রীবাস পণ্ডিত, উনি বক্রেশ্বর পণ্ডিত, তারপর উনি বিদ্যানিধি আচার্য এবং উনি গদাধর পণ্ডিত। এভাবে গোপীনাথ আচার্য একে একে সমস্ত ভক্তদের দেখাতে লাগলেন, আচার্য রত্ন, পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারিগুপ্ত, নারায়ণ পণ্ডিত, ভুবন পাবন হরিদাস ঠাকুর, হরিভট্ট, শ্রী নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু গভীর আনন্দ আস্বাদন করেন। শ্রী প্রভুপাদ উল্লেখ করলেন, গোবিন্দ ঘোষ উত্তর রাঢ়ীয় কায়স্থকূলে প্রকটিত হয়েছিলেন, তিনি ঘোষ ঠাকুর নামে পরিচিত। আজও কাটোয়ার কাছে অগ্রদ্বীপে ঘোষ ঠাকুরের মেলা হয়। বাসু ঘোষ শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বহু গীত রচনা করেছেন এবং সেগুলি মহাজন গীতের মধ্যে অগ্রগণ্য। নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনু ঠাকুর, লোচন দাস ঠাকুর, গোবিন্দ দাস ঠাকুর এবং অন্যান্য মহান বৈষ্ণবদের রচিত গীতিকে মহাজন গীতি বলা হয়। রাঘব পণ্ডিত ইহ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত ইহ শ্রীকান্ত নারায়ণ। ইনি রাঘব পণ্ডিত, ইনি আচার্য নন্দন, উনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত এবং তার পাশে নারায়ণ। তাৎপর্য উল্লেখ করা হয়েছে, শ্রী প্রভুপাদ বলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মহিমা কীর্তন করে নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা গিয়েছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের যারা নিত্য সিদ্ধ বলে জানেন, তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত, তারা অচিরেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবেন, কেননা তারা সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত। যারা দিনের মধ্যে ২৪ ঘন্টাই ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং কখনো ভগবানকে ভুলে যান না, তাদের বলা হয় নিত্য সিদ্ধ। সে সম্পর্কে শিল রূপ গোস্বামী ভক্তির স্বামী সিন্ধু গ্রন্থে বলেছেন, ইহার যস্য হরের দাস্য কর্মনা মনসা গিরা নিখিলস্যু অপব্যবসাসু জীবন মুক্ত শৌচতে। যিনি তার দেহ মন এবং বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে তথাকথিত জড়জাগতিক কার্যকলাপে থাকলেও জীবন মুক্ত বলে বিবেচিত হন। ভক্ত সবসময় চিন্তা করেন কিভাবে তিনি আরও ভালো করে শ্রীকৃষ্ণের সেবা করবেন এবং কিভাবে আরও ভালো করে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদির মহিমা সারা জগতে জুড়ে প্রচার করবেন। যিনি নিত্য সিদ্ধ, তার পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করা ছাড়া আর কোনো কাজ নেই। এই ধরনের ভক্ত ইতিমধ্যেই শ্রীচৈতন্য মহাপ্রভু পার্শ্বদত্ব লাভ করেছেন। তাই নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, নিত্য সিদ্ধ করি মানি। কখনোই মনে করা উচিত নয় শ্রীচৈতন্য মহাপ্রভু যেহেতু ৫০০ বছর আগে এই জগতে উপস্থিত ছিলেন, তাই কেবল যারা তার সঙ্গে ছিলেন তারাই শুধু মুক্ত। পক্ষান্তরে ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে যিনি ভগবানের নামের মহিমা প্রচার করছেন তিনি নিত্য সিদ্ধ। যে সমস্ত ভক্ত ভগবানের মহিমা প্রচার করছেন তাদের নিত্য সিদ্ধ বলে সম্মান প্রদর্শন করা উচিত এবং কখনোই তাদের বদ্ধ বলে মনে করা উচিত নয়। মাম চ য অবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি জড়া প্রকৃতি স্তর অতিক্রম করেছেন তিনি ব্রহ্মস্তরে অধিষ্ঠিত, সেটি নিত্যসিদ্ধ স্তর। নিত্যসিদ্ধ জীব ব্রহ্মভূত স্তরে নিষ্ক্রিয় থাকেন না, তিনি সেই স্তরে সক্রিয় হন, অর্থাৎ সেই স্তরেও ভগবানের সেবা করতে থাকেন। কেবলমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্যসিদ্ধ বলে মনে করার ফলে অনায়াসেই ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। হরি বল। শুক্লাম্বর দেখ এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়, কুলিন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি সবে দেখ বিদ্যমান, মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলুচন। গোপীনাথ আচার্য ভক্তদের দেখিয়ে দিতে লাগলেন, উনি শুক্লাম্বর ব্রহ্মচারী, উনি শ্রীধর, তারপর বিজয়, তার পাশে বল্লভ সেন, তারপর পুরুষোত্তম, তারপর সঞ্জয়, উনি কুলিন গ্রামবাসী সত্যরাজ খান, তারপর রামানন্দ এবং ওই মুকুন্দ দাস, নরহরি, রঘুনন্দন, চিরঞ্জীব এবং সুলুচন, এরা সকলেই শ্রীখণ্ডের অধিবাসী। কতেক কহিব এই দেখ যত জন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। দেখো কতজনের নাম আর আমি আপনাকে বলবো, এখানে যত ভক্ত আপনি দেখছেন তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের সকলের একমাত্র জীবন সর্বস্ব। রাজা কহে দেখি মোর হইল চমৎকার, বৈষ্ণবের ঐছে তেজ দেখি নাহি আর। রাজা তখন বললেন এই যে সমস্ত ভক্তদের দর্শন করে আমি চমৎকৃত হয়েছি, কেননা এর আগে কখনো আমি বৈষ্ণবদের এইরকম জ্যোতির্ময় রূপ দেখিনি। কোটি সূর্য সম সব উজ্জ্বল বরণ, কভু নাহি শুনি এই মধুর কীর্তন। তাদের অঙ্গকান্তি কোটি সূর্যের মতো উজ্জ্বল, পূর্বে এইরকম মধুর কীর্তন আমি কখনো শুনিনি। শ্রীপ্রভুপা উল্লেখ করেছেন তাৎপর্যের মধ্যে এটি শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্তরা সূর্যের মতো উজ্জ্বল ও তাদের সংকীর্তন অপূর্ব মধুর। বহু পেশাদারী কীর্তনিয়া আছে যারা নানা সুরে নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে নানা রকম কেরামতি দেখিয়ে সংকীর্তন করতে পারে। তাদের কীর্তন শুদ্ধ ভক্তের সংকীর্তনের মতো আকর্ষণীয় নয়। কোনো ভক্ত যদি নিষ্ঠাভরে বৈষ্ণব আচরণ অনুশীলন করেন তাহলে স্বাভাবিকভাবেই তাঁর অঙ্গকান্তি আকর্ষণীয়ভাবে উজ্জ্বল হবে এবং তার কণ্ঠে ভগবানের দিব্য নাম কীর্তন অত্যন্ত মধুর হবে। নিঃসংকোচে মানুষ এই কীর্তনের প্রতি আকৃষ্ট হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক নাটকও ভক্তদের মঞ্চস্থ করা উচিত। এই ধরনের নাটক অচিরেই দর্শকদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করবে এবং আর তার পূর্ণ প্রভাব বিস্তার করবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের এই দুটি বিষয়ে সচেতন হওয়া উচিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা প্রচার করার জন্য সেগুলি প্রয়োগ করা উচিত। ঐছে প্রেম ঐছে নৃত্য ঐছে হরি ধ্বনি, কাহা নাহি দেখি ঐছে কাহা নাহি শুনি। এরকম প্রেম এইরকম নৃত্য এইরকম হরিধ্বনি আমি তো কখনো দেখিনি কখনো শুনিওনি। প্রভুপাদ বললেন পুরীতে জগন্নাথদেবকে দর্শন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আসতেন এবং ভগবানের মহিমা কীর্তন করতেন। মহারাজ প্রতাপ রুদ্র তাদের দেখেছিলেন এবং তাদের সংকীর্তন শুনেছিলেন, কিন্তু এখানে তিনি স্বীকার করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরা যেভাবে সংকীর্তন করেছিলেন সেরকম তিনি তার পূর্বে কখনো দেখেননি বা শুনেনি উনি। সেই সব কীর্তন ছিল অতুলনীয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তদের উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মায়াপুরে সমবেতভাবে সংকীর্তন করা। তাহলে মহারাজ প্রতাপ রুদ্রের মতো যারাই তাদের দেখবে তারাই তাদের দেহের সৌন্দর্য অঙ্গের জ্যোতি এবং মধুর সংকীর্তন শুনে আকৃষ্ট হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকটকালে এই পৃথিবীতে তার আরও অসংখ্য পার্শ্বদ ছিলেন এবং এখনও যারা শুদ্ধ জীবনযাপন করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করছেন তারাও তাঁর নিত্যসিদ্ধ পার্শ্বদ। ভট্টাচার্য কহে এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। সারম ভট্টাচার্য উত্তর দিলেন এই মধুর সঙ্গীত শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ সৃষ্টি, এর নাম প্রেম সংকীর্তন, অর্থাৎ ভগবত প্রেমে উদ্বেল হয়ে ভগবানের মহিমা কীর্তন। অবতরী শ্রী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যুগধর্ম প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছেন। কলিযুগের সেই যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কী।